ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা, আমি তাহিরা কিবরিয়া, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। বাংলাদেশ ও ভারতে এখন বুধবার রাত আর ওয়াশিংটনে বুধবার দুপুর। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে পার্বত্য চট্টগ্রামে ভূমিধস পরিস্থিতি সম্পর্কে জহুরুল আলমের রিপোর্ট।
বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় পাহাড় ধসের ঘটনায় নিহতের সংখ্যা বুধবার সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়েছে 150।
রয়েছে দার্জিলিং পরিস্থিতি সম্পর্কে প্রতিবেদন।
দার্জিলিং এ পৃথক রাজ্যের আন্দোলনে জড়াতে রাজি নয় মোদী সরকার।
আরো রয়েছে লন্ডনের ভয়াবহ অগ্নিকাণ্ড সম্পর্কে রিপোর্ট।
এখন পর্যন্ত কোন কর্তৃপক্ষই সুস্পষ্ট আগুন লাগার কোন কারণ আমাদেরকে বলেননি কিংবা মিডিয়াতে বলেননি।
আজ রয়েছে আমাদের নিয়মিত পরিবেশনা হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় কাতার সংকট এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতি। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্ত নসরিন কুইন। যুক্তরাষ্ট্রের এক কংগ্রেসম্যান স্টিভেন স্কেলিস বুধবার ভার্জিনিয়া রাজ্যের আলেকজান্ড্রিয়ায় গুলির আঘাতে আহত হন। স্থানীয় জরুরি ব্যবস্থার কর্মকর্তারা জানিয়েছেন ওয়াশিংটন ডিসির দক্ষিণে ওই ঘটনা ঘটে। কংগ্রেসম্যান স্কেলিস এখন ভালো আছেন। কংগ্রেসের রিপাবলিকান সদস্যরা বার্ষিক বেসবল খেলার প্রতিযোগিতার জন্য প্র্যাকটিস করছিলেন যখন এক বন্দুকধারী গুলি চালায়। কংগ্রেসম্যান স্কেলিসের কোমরে আঘাত লাগে, অন্তত আরও 5 জন আহত হয়। আলেকজান্ড্রিয়ার পুলিশ টুইটারে বলেছে সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করা হয়েছে। কংগ্রেসের প্রতিনিধি পরিষদে স্কেলিস হচ্ছেন মেজরিটি হুইপ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এখন পর্যন্ত বন্দুকধারীর পরিচয় ও গুলি চালনার উদ্দেশ্য জানা যায়নি। যুক্তরাজ্যের পশ্চিম লন্ডনের অ্যাপার্টমেন্ট ভবন গ্র্যানফেল টাওয়ারে আগুন লেগে বেশ কয়েকজন নিহত ও অসংখ্য মানুষ আহত হয়েছে। অনেকে ভবনে আটকা পড়েছেন বলেও শোনা গেছে। ওই ভবনের অগ্নি ব্যবস্থা নিরাপদ ছিল কিনা সে বিষয়ে এখন প্রশ্ন উঠেছে। টাওয়ারের আশেপাশের লোকজন জানান আগুন লাগার পরপরই তারা মানুষের চিৎকার শুনতে পান। অনেকে ভবনের ভেতর থেকে ফ্ল্যাশ লাইট ও সেল ফোনে উদ্ধারের জন্য অন্যদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। ভবনে প্রায় 500 লোক বসবাস করেন। আগুন কিভাবে লেগেছে তা এখনও জানা যায়নি। লন্ডন মেয়র সাদিক খান বলেছেন এখনকার কাজ হচ্ছে শুধুমাত্র উদ্ধার অভিযান। তিনি বলেন অনেকের মনে এ নিয়ে প্রশ্ন রয়েছে এবং তার উত্তরও খোঁজা প্রয়োজন। কর্তৃপক্ষ জানিয়েছে অন্তত 50 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে আহত অবস্থায়। আগুনের ঘটনার পরপরই ওই অঞ্চলের রাস্তাঘাটে প্রবল যানজটের সৃষ্টি হয়। পুলিশ বেশ কিছু রাস্তা বন্ধ করার কারণে এমনটি হয়েছে বলে জানা যায়। এক নাগাড়ে কয়েক ঘন্টা আগুন জ্বলে এবং অনেকে আশঙ্কা প্রকাশ করেছিল যে ভবনটি হয়তো ধসে পড়তে পারে। এ সম্পর্কে খবরের পর রিপোর্ট রয়েছে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় পাহাড় ধসের ঘটনায় দক্ষিণ পূর্বাঞ্চলের 5টি জেলার অন্তত 12টি স্থানে নিহতের সংখ্যা বুধবার সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়েছে 150। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলমের রিপোর্ট।
দুর্গত জেলাসমূহের প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদদাতারা জানিয়েছেন রাঙ্গামাটি জেলায় নিহত হয়েছেন 106 জন, চট্টগ্রামে 34 জন, বান্দরবনে 7 জন, কক্সবাজারে 2 জন এবং খাগড়াছড়িতে 2 জন। দুর্গত এলাকাগুলোতে এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন 100+। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার তৎপরতা চলছিল। সংবাদদাতারা জানিয়েছেন পাহাড় ধসের ফলে সড়ক যোগাযোগ বন্ধ থাকায় দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছাতে বিঘ্ন ঘটছে। পাহাড় ধসের ঘটনায় বাংলাদেশের জাতীয় সংসদ শোক প্রস্তাব গ্রহণ করেছে। প্রস্তাবটি পড়ে শোনান স্পিকার শিরিন শারমিন চৌধুরী।
তাদের মৃত্যুতে জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ করছে। আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি।
ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, ভারত এবং ব্রিটেন শোক জানিয়েছে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে বিদ্যমান শ্রম অধিকার এবং শ্রমমান নিশ্চিতে ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর দেওয়া শর্তগুলো 2018 সালের মধ্যে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ। ঢাকা থেকে এ বিষয়ে রিপোর্ট পাঠিয়েছেন আমির খসরু।
ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর থেকে সম্প্রতি এক বার্তায় বাংলাদেশকে এই মর্মে সতর্ক করে দেওয়া হয়েছিল যে ওইসব শর্ত পূরণে ব্যর্থ হলে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৮টি দেশের বাজারে জিএসপি সুবিধার আওতায় বাংলাদেশ যে শুল্কমুক্ত সুবিধা পায় তা সাময়িকভাবে স্থগিত করা হবে। আর এসব শর্ত পূরণের ব্যাপারে পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আইএলওকে। মঙ্গলবার জেনেভায় অনুষ্ঠিত আইএলওর বার্ষিক সম্মেলনে বাংলাদেশের প্রসঙ্গ উত্থাপিত হলে বাংলাদেশের পক্ষ থেকে ২০১৮ সালের মধ্যে শ্রমিক এবং শ্রম বিষয়ক সব শর্ত পূরণের প্রতিশ্রুতি দেওয়া হয়। আর এই শর্ত পূরণ হলে বাংলাদেশের ইপিজেডগুলোতে শ্রমিক সংগঠন করার অধিকার সহ শ্রমিক এবং শ্রমমান উন্নয়নে বেশ কিছু অগ্রগতি হবে বলে বিশ্লেষকরা বলছেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে।
পশ্চিমবঙ্গকে ভেঙে স্বতন্ত্র গোর্খাল্যান্ড রাজ্য গঠনের আন্দোলনে জড়াতে রাজি নয় কেন্দ্রের বিজেপি সরকার। এরই মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বলে দিয়েছে আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়, সেখানে কেন্দ্র হস্তক্ষেপ করবে না। কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।
মোর্চার সমর্থনেই বিজেপি প্রার্থী সুরিন্দার সিং আলুওয়ালিয়া দার্জিলিং থেকে লোকসভায় সাংসদ হয়েছেন। তা সত্ত্বেও কিন্তু স্বতন্ত্র রাজ্যের আন্দোলনে জড়াতে মোটেই রাজি নয় দিল্লির বিজেপি সরকার। উল্টে এই আন্দোলন দমন করতে কেন্দ্রই রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারকে সাহায্য করছে, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পাঠিয়ে প্রয়োজনে সামরিক বাহিনীও ওখানে মজুদ করে। আরও ৬ কোম্পানি বা ৬০০ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান দার্জিলিংয়ে এসে পৌঁছচ্ছে খুব শিগগিরই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের মত হল আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়, অযাচিতভাবে কেন্দ্র সেখানে নাক গলাবে না। অথচ পৃথক গোর্খাল্যান্ড রাজ্য আদায়ের লক্ষ্যে কেন্দ্রই সহায় হবে, এটাই কিন্তু আবার মোর্চার আশা। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতের কেন্দ্রীয় সরকারের পশু কেনাবেচা সংক্রান্ত বিজ্ঞপ্তিকে ঘিরে বেশ কয়েকটি রাজ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ার পর কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক সহ বেশ কয়েকটি মন্ত্রকের ভারপ্রাপ্ত মন্ত্রী হর্ষবর্ধন আশ্বাস দিয়েছেন মানুষের খাদ্যাভ্যাস বদলানোর কোনো অভিপ্রায় নেই কেন্দ্রীয় সরকারের। কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
কেন্দ্রের বিজ্ঞপ্তিতে কসাইখানায় জবাই করার জন্য কোন গরু পশু বাজারে কেনাবেচার জন্য আনা চলবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। এটা ঘুরিয়ে গোমাংস খাওয়ার অধিকারে হস্তক্ষেপ বলে মনে করছে দেশের বেশ কয়েকটি রাজ্যের বিশেষ কিছু সম্প্রদায়, যাদের খাবারের মেনুতে গোমাংস অন্যতম। বিজ্ঞপ্তিকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে প্রস্তাব পাশ হয়েছে কেরল বিধানসভায়। বিজ্ঞপ্তি নিন্দা করে প্রস্তাব গৃহীত হয়েছে মেঘালয় বিধানসভাতেও। প্রতিবাদে সরব হয়েছে তামিলনাড়ু, কর্ণাটকও। কেন্দ্রীয় পরিবেশ সহ বেশ কয়েকটি মন্ত্রকের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধন বলেছেন, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই নিয়মবিধি তৈরি করেছি আমরা, তারপর এক মাসের সময়সীমা বেঁধে বিজ্ঞপ্তি দেওয়া হয়। কিছু সুপারিশ এসছে যেগুলি নিয়মবিধিতে ঢোকানো হয়েছে। নিয়মবিধি তৈরির পিছনে মানুষের খাদ্যাভ্যাস পরিবর্তনের কোনো উদ্দেশ্য নেই কেন্দ্রীয় সরকারের। পরমাশিস ঘোষরায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্র কংগ্রেসের ডেমোক্র্যাটিক আইন প্রণেতারা কেন্দ্রীয় আদালতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন যে তিনি তার বিভিন্ন ব্যবসার মাধ্যমে বিদেশিদের অর্থ নিচ্ছেন এবং তা যুক্তরাষ্ট্রের সংবিধান লঙ্ঘন করে। বুধবার প্রতিনিধি পরিষদ এবং সেনেটের ১৯০ জনের বেশি ডেমোক্র্যাট সদস্য অভিযোগ করেন যে প্রেসিডেন্ট সংবিধানের একটি ধারা, যা খুব একটা পরিচিত নয়, তা লঙ্ঘন করছেন। ওই ধারায় বলা আছে, যুক্তরাষ্ট্রের নির্বাচিত পদে অধিষ্ঠিত কোনো ব্যক্তি কংগ্রেসের অনুমোদন ছাড়া কোনো বিদেশি রাষ্ট্র থেকে উপহার বা অর্থ নিতে পারেন না। প্রেসিডেন্ট পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা শুরু করার আগে ট্রাম্প একজন জমিজমা ও দালান কোঠা নির্মাণের ব্যবসায়ী ছিলেন। বিশ্বের বিভিন্ন দেশে তার হোটেল ও ভূসম্পত্তি আছে। তিনি তার দুই ছেলেকে তার ব্যবসা পরিচালনার দায়িত্ব দিয়েছেন, কিন্তু কোম্পানির মালিকানা বজায় রেখেছেন। উত্তর কোরিয়ার জেলে ১৭ মাস বন্দী থাকার পর যুক্তরাষ্ট্রে ফিরে এসেছে ২২ বছর বয়সী কলেজ শিক্ষার্থী অটো ওয়ার্মবিয়ার। অটো ওয়ার্মবিয়ার মঙ্গলবার রাতে বিমান থেকে সরাসরি তাকে ওহায়োর সিনসিন্যাটি হাসপাতালে ভর্তি করা হয়। তার বাবা মা জানেন সে প্রায় এক বছর কোমায় রয়েছেন। ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ার এই শিক্ষার্থী ওয়ার্মবিয়ারকে উত্তর কোরিয়ার একটি প্রোপাগান্ডা পোস্টার চুরি করার দায়ে ১৫ বছরের জেল দেওয়া হয়েছিল। আফগান তালেবান এবং সরকারপন্থী মিলিশিয়াদের মধ্যে কয়েকদিন ধরে প্রচণ্ড লড়াইয়ের পর ইসলামিক স্টেট জঙ্গিরা মঙ্গলবার রাতে আফগানিস্তানের তোরাবোরা অঞ্চলের অংশবিশেষ দখল করে নিয়েছে। পাকিস্তানের সীমান্ত এলাকার প্রত্যন্ত অঞ্চলটি ঘিরে রয়েছে পাহাড় এবং এর খোঁজে এর খাঁজে খাঁজে রয়েছে দুর্গম সব গুহা। 2011 সালের 11 সেপ্টেম্বর আমেরিকায় হামলার পর কয়েক মাস আল কায়দার প্রধান ওসামা বিন লাদেন আমেরিকা পরিচালিত বাহিনীর কাছ থেকে লুকিয়ে থাকার জন্য ওই এলাকাটি বেছে নেন এবং পরে অবশ্য পাকিস্তানে পালিয়ে গিয়েছিলেন। খবর শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 190 মিটারে 1575 কিলোহার্টজে। যুক্তরাজ্যের পশ্চিম লন্ডনের গ্র্যানফেল টাওয়ারে আগুন লেগে অন্তত 6 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এখনও চলছে টাওয়ারের আগুন নেভানোর কাজ। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানতে সেলিম হোসেন কথা বলেন লন্ডনের চ্যানেল এস এর নির্বাহী সম্পাদক সালে শিবলির সঙ্গে। আসুন শোনা যাক।
আমরা শুনেছি পশ্চিম লন্ডনের গ্র্যানফেল টাওয়ারে আগুন লেগেছে, আপনি ওখানকার সর্বশেষ অবস্থা আমাদেরকে একটু জানাবেন?
জি ধন্যবাদ। হ্যাঁ, আপনারা ইতিমধ্যে আপনারা জেনেছেন যে লন্ডনে দ্যাট মিন্স মঙ্গলবার দিবাগত রাত 1টার দিকে পশ্চিম লন্ডনের গ্র্যানফেল টাওয়ার এই ভবনটিতে আগুন লাগে। রাত 1টার দিকে লন্ডন সময় রাত 1টার দিকে আগুন লাগার পরে পর থেকে আরম্ভ করে এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আমি যে মুহূর্তে আপনার সঙ্গে কথা বলছি তখনও ফায়ার ফাইটার্সরা চেষ্টা করছেন আগুনটা নিয়ন্ত্রণে আনার জন্য।
ক্ষয়ক্ষতির সর্বশেষ কি অবস্থা?
যেটি আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি সেটা হচ্ছে যে কর্তৃপক্ষ 6 জনের মৃত্যুর কথা জানিয়েছেন, নিশ্চিত হতে পেরেছেন 6 জন। এছাড়া আরো বাড়তে পারে, পুলিশ বলেছেন, মেয়র প্রশাসন বলেছেন, নগর কর্তৃপক্ষ বলেছেন, সবাই বলেছেন যে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
এই এই ভবনটি মানে কতটুকু ভবন এবং কত বড় জায়গা নিয়ে কয়তলা?
এটি 24 তলা ভবন, মোট 20 তলা হচ্ছে রেসিডেন্সিয়াল। এখানে মোট 120টি ফ্ল্যাট রয়েছে। 120টি ফ্ল্যাটের মধ্যে যারা এখন পর্যন্ত জানা গেছে যে প্রায় 400 থেকে 600 মানুষ ফ্ল্যাটগুলোতে বসবাস করে।
কোনো কারণ কি এখনো পর্যন্ত জানা গেছে?
এখন পর্যন্ত কর্তৃপক্ষ আগুন লাগার কারণ বলতে পারেন নেই, তবে ধারণা করা হচ্ছে এই 20টা ফ্ল্যাটের 4র্থ তলা থেকে আগুনটা লেগেছে। বাট কিভাবে আগুনটা লেগেছে এটা কেউ বলতে পারছেন না এখনো। একটি কথা অবশ্য সবাই বলছেন, সেখান থেকে বেরিয়ে এসে যারা ভেতর থেকে যে কজন বেরিয়ে আসতে পেরেছেন তাদের কেউ বলেছেন, এবং ইতিমধ্যেই যা যতটুকু কথাবার্তা হচ্ছে সেখানে কিছুটা দুর্বলতা ছিল। অগ্নি নির্বাপক যন্ত্র যেগুলো আছে কিংবা আগুন লাগলে যে সাইরেনটা হয় সেটা খুব স্লো ছিল, এ ধরনের কিছু অভ্যন্তরীণ ত্রুটির কথা বলেছেন। তবে সেটা নিয়ে মেয়র বলেছেন এবং ফায়ার অথরিটি বলেছে তারা এটি নিয়ে বড় ধরনের ইনভেস্টিগেশনে যাবে।
এই নিয়ে কেউ কিছু বলছে না।
তবে একটি কথা সবাই নর্মালি একটি কথা সবাই বলছে যে আগুনটা লাগার সঙ্গে সঙ্গেই খুব দ্রুত ছড়িয়ে পড়েছে। তো দ্রুত কেন ছড়িয়ে পড়লো এই বিষয়টা সহ আগুনটা কেমন করে আগুনটা লেগেছে এই সবগুলো বিষয় আসলে তদন্ত করবে। তদন্ত করার আগে এখন পর্যন্ত কোনো কর্তৃপক্ষই সুস্পষ্ট আগুন লাগার কোনো কারণ আমাদেরকে বলেননি কিংবা মিডিয়াতে বলেননি। আর একটু তথ্য আপনাকে দিয়ে রাখি, এখন পর্যন্ত যেই ভবন থেকে যারা বেরিয়ে এসছেন 74 জনের বিভিন্ন হাসপাতালে 74 জনের ট্রিটমেন্ট চলছে। তার মধ্যে অথরিটি বলছে, হাসপাতাল কর্তৃপক্ষগুলি বলছে যে 20 জনের অবস্থা এর মধ্যে আশঙ্কাজনক। পুলিশ এর মধ্যে বলছে যে যারা ভেতর থেকে ইতিমধ্যে বেরিয়ে গেছেন যিনি যেখানে আছেন তারা যেন অনুগ্রহ করে অথরিটির সঙ্গে যোগাযোগটা এই জন্য করেন যে তারা সুস্থ আছেন এটি জানার জন্য।
ওই ঘটনায় কি কোনো বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তানি বা আমাদের দক্ষিণ এশিয়ান কোনো কারো ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে?
আসলে হতাহতদের যে তালিকা সেই তালিকা এখনো প্রকাশ করা হয়নি। তবে একটি বিভিন্ন গণমাধ্যমের খবরগুলোতে যেটি বেরিয়ে আসছে যে রাত 1টার দিকে আগুন লাগার পরে যারা ওই ভবনে বিশেষ করে মুসলিম কমিউনিটি যারা ছিল এদের অনেকেই হয়তোবা বাঁচতে পেরেছে। কারণটা হচ্ছে যে এখন আপনি জানেন যে মুসলমানদের রমজান চলছে, তো রমজানে যে সেহরির কারণে অনেকেই অ্যালার্ম দেয়া ছিল সেই অ্যালার্মের কারণে জেগে গিয়ে অনেকেই হয়তোবা বেঁচে গেছে। কারণ হচ্ছে যে ওই টোটাল সিস্টেমের যেটি ছিল যে সাইরেন অ্যালার্ম ফায়ার অ্যালার্ম যেটা ছিল সেটা ঠিকমতো আসলে কাজ করছিল কিনা কিংবা সাউন্ডটা হাই ছিল কিনা এগুলো নিয়ে এখন পর্যন্ত কনফিউশন আছে। তো বিভিন্ন গণমাধ্যমের রিপোর্ট গুলো বলছে যে মুসলিম কমিউনিটির অনেকেই বেরিয়ে আসতে পেরেছে শুধুমাত্র সেহেরিতে সেহেরির অ্যালার্মের কারণে।
তো সর্বশেষ অবস্থা এবং কি ধরনের সতর্কতামূলক ব্যবস্থার নির্দেশ বা পরামর্শ দেওয়া হয়েছে?
এগুলো দুটো বিষয় যে প্রধানমন্ত্রী থেরেসা মে তিনি খুব উদ্বেগ সহকারেই সর্বশেষ অবস্থার খোঁজখবর রাখছেন, যথাসাধ্য যাতে নাগরিকদের সর্বোচ্চ সুবিধা দেওয়ার কথাগুলো তিনি নিশ্চিত করেছেন। মেয়র সাদিক খান ভিজিট করেছেন এবং উনি বলেছেন যে যারা আশ্রয়হীন হয়েছেন গৃহহীন হয়েছেন তাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়া হবে, তাদের থাকার এবং সমস্ত কিছু নিশ্চয়তা দেওয়া হবে।
অসংখ্য ধন্যবাদ সালেহ শিবলি, ভয়েস অফ আমেরিকার শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য।
আপনাদেরকে ধন্যবাদ।
হ্যালো,
আর এবারে শুরু হচ্ছে আমাদের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় কাতার সংকট এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতি। সঞ্চালন করছেন আনিস আহমেদ।
ধন্যবাদ তাহিরা কিবরিয়া আপনাকে। যেমনটি শুনলেন, আজ আমাদের এই কল ইন শোর বিষয় হচ্ছে কাতার সংকট এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতি। এই সম্পর্কে শ্রোতারা প্রশ্ন করতে চাইলে আমাদের সরাসরি এই নাম্বারে ফোন করুন 2026193064। আমরা সকলেই জানি যে প্রায় অপ্রত্যাশিতভাবেই 5ই জুন মধ্যপ্রাচ্যের 5টি দেশ সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন কাতারকে সন্ত্রাসবাদ সমর্থনের অভিযোগে দেশটির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে, আর এই আরব দেশগুলোর সঙ্গে যোগ দেয় ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র মালদ্বীপও। গত মাসের এক খবরে বলা হয় যে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানি ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের বৈরিতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, যা কিনা কাতার বার্তা সংস্থার ওয়েবসাইটে পোস্ট করা হয়। তবে কাতার এই খবর অস্বীকার করছে, বলছে সেটা সাইবার ক্রাইমের শিকার হয়েছে তারা। অন্যদিকে এটাও বলা হচ্ছে যে কাতার ওই অঞ্চলে কথিত ইসলামপন্থীদের সমর্থন করে থাকে, বিশেষ করে সুন্নি ইসলামের রাজনৈতিক গোষ্ঠী মুসলিম ব্রাদারহুড, যা কিনা সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে নিষিদ্ধ, তাদের সমর্থন করে থাকে। তাদের বিরুদ্ধে আইসিস এবং আল কায়দাকেও সমর্থনের অভিযোগ রয়েছে, অর্থাৎ কাতারের বিরুদ্ধে। বিষয়টি জটিল, কারণ একদিকে শিয়া ইরানের সঙ্গে যোগসাজশের অভিযোগ উঠছে, অন্যদিকে কট্টর সুন্নি উগ্রবাদীদের সঙ্গেও সম্পর্কের কথা উঠছে। এরই মধ্যে ইরানে উগ্রবাদী হামলা হয়েছে, যার দায় স্বীকার করছে আইএস। কাজে কাতারের এই সংকট গোটা মধ্যপ্রাচ্যের রাজনীতিকে অত্যন্ত জটিল করে তুলেছে। আজকে শ্রোতাদের জিজ্ঞাসা এবং আমাদের অতিথি প্যানেলিস্টদের জবাবের মাধ্যমে আমরা জেনে নেব সমস্যার স্বরূপ। টেলিসম্মিলনী লাইনে আজ রয়েছেন ঢাকা থেকে নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ইশফাক ইলাহি চৌধুরী, রয়েছেন কলকাতা থেকে মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজের সিনিয়র ফেলো অধ্যাপক অমিয় চৌধুরী, আরও আছেন আটলান্টা থেকে ডক্টর সাইদ ইফতিকার আহমেদ, অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি ইন দ্য স্কুল অফ সিকিউরিটি অ্যান্ড গ্লোবাল স্টাডিজের আমেরিকান পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমের। আপনাদের সবাইকে স্বাগতম। এবার আমরা অনুষ্ঠানের দিকে যাচ্ছি। বেশ কিছু কল আমাদের এসছে, তবে প্রশ্নকর্তাদের প্রতি সবিনয় অনুরোধ প্রশ্ন সংক্ষিপ্ত রাখবার, আর প্যানেল সদস্যদের প্রতিও অনুরোধ করছি বিনীত উত্তরের পুনরাবৃত্তি না ঘটানোর, কারণ আমরা দেখতে পাচ্ছি অনেক প্রশ্ন আসছে। আজকের প্রথম প্রশ্নকর্তা হচ্ছেন ঢাকা থেকে ফারহানা। হ্যালো।
হ্যালো, ফারহানা বলছিলাম ঢাকা বাংলাদেশ থেকে। আমার প্রথম প্রশ্ন, আমরা জানি যে সন্ত্রাসবাদের সাহায্যের জন্য কাতারকে দোষারোপ করা হচ্ছে, আসলে এর প্রকৃত কারণ কি, এটা আমাদের জানা দরকার। আমার দ্বিতীয় প্রশ্ন, মধ্যপ্রাচ্যের দেশ সহ মোট 7টি দেশ কাতারের উপর বিমান ও স্থলপথে যে নিষেধাজ্ঞা জারি করেছে, এতে কি শুধু কাতারই সংকটে পড়বে না পরোক্ষভাবে সারা পৃথিবী সংকটে পড়বে? আমার তৃতীয় প্রশ্ন, কাতার মধ্যপ্রাচ্যের একটি দেশ, যেহেতু মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ কাতারকে দোষারোপ করছে, সেহেতু ব্যাপারটা কি এরকম নয় ঘরের শত্রু বিভীষণ? সুতরাং আমার মনে হয় আলোচনার মাধ্যমেই এই সংকটের সমাধান হওয়া দরকার।
ধন্যবাদ। আমরা প্রথমেই যাচ্ছি এ বিষয়ে নিরাপত্তা বিশ্লেষক এয়ার কমোডর ইশফাক ইলাহি চৌধুরীর কাছে। প্রথম প্রশ্নটা ছিল যে এর প্রকৃত কারণ কি এই নিষেধাজ্ঞার?
ধন্যবাদ আপনাদেরকে। আসলে প্রকৃত কারণ নিয়ে নানান গবেষণা হচ্ছে, কারণ জিনিসটাই যেটা আপনি বললেন যে অত্যন্ত অপ্রত্যাশিত এবং বলা যায় বিনামেঘে বজ্রপাত। কারণ কিছুদিন আগেই একটা প্রায় 60 দেশের একটা সম্মেলন হয়ে গেল ইসলামী ঐক্য জোট, যেটা সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংগঠিত হয়েছিল, তার কয়েক মাস পেরুতেই যে এ ধরনের আঙ্গনের সুর শোনা যাবে সেটা আমরা অনেকেই হয়তো আশা করিনি। তবে বিশেষ যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মূল ভাষণেই তার সন্ত্রাসবাদের মূল কেন্দ্রবিন্দু ইরানকে দিকে আঙ্গুল তুলে দেখালেন, তখনই মনে হলো যে আমরা যে ফোকাসটা চাচ্ছিলাম সেই ফোকাসটা হচ্ছে না। আইএস এর বিরুদ্ধে যেখানে সমস্ত বিশ্ব আজ এক হয়ে লড়াই করবে সেখানে মাঝখান থেকে ইরানকে দোষারোপ করা হলো, এবং সেই সঙ্গে হামাস এবং হিজবুল্লাহ অন্যান্য সংগঠন যারা ইসরায়েলের বিরুদ্ধে সংগ্রামে রত তাদের দিকে অঙ্গুলি হলন করা হলো। তো আমার যেটা আমাদের জেনারেল পারসেপশন হচ্ছে মধ্যপ্রাচ্যের বিশেষ করে উপসাগরীয় এই প্রত্যেকটি দেশ কিন্তু একটা ডুবিয়াস রোল প্লে করে চলছে। একদিকে যখন তারা বলছে সন্ত্রাসের বিরুদ্ধে তারা সংগ্রামে অবতীর্ণ, একইভাবে কম বেশি সবগুলো রাষ্ট্রই এই কুয়েত বলুন সৌদি আরবিয়া বলুন তারা এই বিভিন্নভাবে তাদেরকে অভিযুক্ত করা যায় যে তারা বিভিন্ন সময়ে এই ধরনের উগ্রবাদী সংগঠনগুলোকে তারা পৃষ্ঠপোষকতা করে আসছে। এখন কাতারকে যেটা কেন তাদেরকে টার্গেট করা হলো তার মূল কারণ আমার মনে হয় যে একটা হচ্ছে স্বাভাবিকভাবে তারা ইরানের সাথে দীর্ঘদিন ধরে একটা বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলছিল বিশেষ করে জ্বালানি এবং অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডে, এবং এটাও সত্যি যে তারা কাতার বিশেষ করে সেখানে যে আল জাজিরা সহ বিভিন্ন প্রচার মাধ্যম আছে সেগুলো অনেক বেশি কভারেজ দিচ্ছিল আপনার হামাসকে, আল কায়দার সেই ওসামা বিন লাদেনের ইন্টারভিউ থেকে নিয়ে নানান ভাবে তারা প্রচার চালিয়ে আসছিল। এবং এই যে মুর্শিদ পতন এবং মিশরে যখন গণতান্ত্রিক আন্দোলন হলো সেখানেও তারা একটা রোল প্লে করেছিল, যেটাকে আপনার উপসাগরীয় অঞ্চলের যারা শাসনকর্তা আছেন যারা মূলত সবাই আপনার একচেটিয়া ক্ষমতার অধিকারী, তারা তাদের ভাবছিল যে এটা একটা তাদের ভবিষ্যতের জন্য একটা হুমকি হয়ে দাঁড়াতে পারে, এই জন্য কাতারকে তারা টার্গেট করেছে। তবে তার ইম্প্যাক্টটা তো যেটা যে উনি প্রশ্ন করলেন, জল স্থল এবং আকাশপথে কাতার এখন অবরুদ্ধ হওয়ার ফলে এই সমস্ত এলাকার জন্য শুধুমাত্র কাতারের জন্য যে একটা বিরাট হুমকি তা নয়, আমাদের সবার জন্য বিশেষ করে ধরুন বাংলাদেশের পক্ষে আমাদের একটা বিরাট জনসংখ্যা ওখানে আছে, প্রায় কাতারের জনসংখ্যা সমানই বাংলাদেশ এবং পাকিস্তান মিলিয়ে তার থেকে বেশি। এরা এখন তারা আমাদের যে তাদের কাজকর্মে যদি বাধাপ্রাপ্ত হয় তাদের অর্থনীতি যদি ভেঙে পড়ে তার ডাইরেক্ট ইম্প্যাক্ট বাংলাদেশের মতো এইসব দেশে পড়বে। এটা একটা বিরাট সংকট যেটা আমাদের মাল্টি ডাইমেনশনাল একটা সংকট আমাদের সামনে আছে।
অধ্যাপক অমিয় চৌধুরী, আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন?
আসলে এই মিডল ইস্টের মধ্যপ্রাচ্যের যে সমস্যা, এই সমস্যা আমাদের ছাত্র জীবন থেকে আমরা দেখছি, ছাত্র জীবন থেকে অত্যন্ত ছেলে বয়স থেকে 1948 পর থেকেই, যে মুহূর্তে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের একটা অংশ দিয়ে দিল ব্রিটেন, এবং তারপর থেকেই এই মিডল ইস্টের সমস্ত কান্ট্রিগুলো ইসরায়েলের বিরুদ্ধে, এবং ইসরায়েলও একটুও নত হয়নি ওদের চাপে। এই সমস্যাটা কিন্তু সেই 1948 এটার জেনেসিস হচ্ছে ওখান থেকে। আর এখন তো ইসলামী সন্ত্রাসবাদের কারণে মধ্যপ্রাচ্যের সমস্যাটা তার জটিল থেকে জটিলতর হয়ে গেছে আর কি, এত জটিল হয়েছে এটা ব্যাখ্যা করতে গেলে যিনি ব্যাখ্যা করবেন তিনি অন্যের দ্বারা ভুল ভুল তাকে ভুল বোঝা হবে আর কি। আমি যদি ব্যাখ্যা করতে যাই ঠিক মতো করে তাহলে আমাকে অনেকে ভুল বুঝবেন, সেই ভুল যাতে আমি আমাকে না বোঝে সেই দিকে আমাকে লক্ষ্য রেখে কথা বলতে হচ্ছে। যেমন ধরুন এই যে কাতার বলা হচ্ছে, কাতারে 67% হচ্ছে মুসলিম, এর ভেতরে 67% হচ্ছে সুন্নি মুসলমান বেশি, অন্য মুসলিম সম্প্রদায় কিছু আছে। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার যে ওখানে 13%-এর উপরে প্রায় 14% খ্রিশ্চান এবং প্রায় 14% হিন্দু এবং বুদ্ধিস্ট। এখন ঘটনাটা এই দাঁড়াচ্ছে যে ওখানে এই বোধহয় বেশ কিছু বছর আগে হঠাৎ পোপ, রোমের পোপ পৃথিবী ভ্রমণে বেরোলেন এবং তিনি বেরিয়ে বললেন যে 21st century is the century for the Christianity। এখন দাঁড়াচ্ছে যে পৃথিবীতে প্রায় 700 কোটি মানুষের ভেতরে মেজরিটি, মানে 350 কোটি 400 কোটি প্রায় খ্রিস্টান, তারপরে মুসলিম, হিন্দু ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সুতরাং এই কথাটা বলা মানে কিন্তু মানে যারা অত্যন্ত সেন্সিটিভ মাইন্ড, পার্টিকুলারলি মুসলিম কমিউনিটিকে আমরা বলছি, তাদের সংখ্যা প্রচুর সমস্ত পৃথিবীতে ছড়িয়ে আছে, 125 কোটির উপরে তাদের সংখ্যা। সুতরাং তাদের কিন্তু এটা গায়ে লাগার কথা যে এটা ওয়ার্ল্ড ফর দ্য ক্রিশ্চিয়ানিটি, দিস সেঞ্চুরি ইজ ফর দি সেঞ্চুরি ফর দ্য ক্রিশ্চিয়ানিটি, এই কথাটা বলে কিন্তু পোপ তখন খুব ভালো কাজ একটা করেননি। সুতরাং এই ক্রিশ্চিয়ানিটির বিরুদ্ধে এই অভিযোগটা তোলা যেতে পারে, এই যে মুসলিম জঙ্গিবাদের উদ্ভব, কারণ 9/11 যে কাণ্ডটা ঘটে গেল সেটা তো কেউ কল্পনা করতে পারেনি, এবং সেটা ইসলামিক ওয়ার্ল্ড যে করেছে কথা বলা যাবে না। মানে একদল জঙ্গি যারা মনে প্রাণে মৌলবাদী এবং মৌলবাদিত্বকে প্রতিষ্ঠা করবার জন্যে তারা এই কাণ্ডটা ঘটিয়ে দিল। এখন যে প্রশ্নটা আমাদের এখানে এসছে, এইটা হচ্ছে মিডল ইস্টের, এবং মিডল ইস্টের মোস্ট অফ দি কান্ট্রিজ মুসলিম কান্ট্রি, সেখানে একমাত্র একটা ইহুদি কান্ট্রি রয়ে গেছে ইসরায়েল। এখন কাতার এই যে দেশটা, এই দেশটা ছোট দেশ, কিন্তু এই দেশটা প্রচণ্ডভাবে সমৃদ্ধ। অর্থাৎ যেমন ধরুন ইরান এবং কাতারের যে সম্বন্ধটা, এটা দীর্ঘদিনের, এবং পৃথিবীর সবচেয়ে বড় ন্যাচারাল গ্যাস রিজার্ভ যারা কন্ট্রোল করে সেটা হচ্ছে ইরান এবং কাতার। সুতরাং অন্যদিকে ইরানের কিন্তু শিয়া সম্প্রদায়ের মুসলিমের সংখ্যা অত্যন্ত বেশি। সেকেন্ড হচ্ছে এই যে অধিকাংশ দেশগুলোই ইউনাইটেড এমিরেট, তারপর সৌদি আরবিয়া, এরা সবাই বলছে যে কাতার এবং আমেরিকা বিশেষ করে যে হামাসকে সমর্থন করছে, এবং হামাসকে সমর্থন করবার জন্যেই ইসরায়েল বলতে শুরু করলো যে তাহলে একমাত্র জঙ্গিবাদী হয়ে উঠেছে কাতার। অতএব মিডল ইস্টের যে একটা কোয়ালিশন তৈরি হয়ে গেল সেটা হচ্ছে মুসলিম কান্ট্রি যেগুলো, সৌদি আরবিয়া, তারপর UAR, বাহরিন ইত্যাদি, এই দেশগুলোর সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠতে পারে ইসরায়েলের। তখন কাতার বলতে শুরু করলো যে না, আমরা হামাসকে সমর্থন করছি না, আমরা প্যালেস্টিনিয়ানকে, প্যালেস্টিনিয়ানদের সমর্থন করছি আর কি। এই সমস্ত কারণগুলো জটিল আকার ধারণ করে আজকের এই কাতারের
সমস্যাটা।
ডক্টর ইফতেকার একটু বলতে চান, আসুন ডক্টর ইফতেকার।
ধন্যবাদ। আমি এই সংকটটা এভাবে দেখছি যে আপনি 1971 সালে যখন কাতার স্বাধীনতা লাভ করে, কাতার হচ্ছে সৌদি আরবের পাশে ছোট্ট একটি রাষ্ট্র, এবং সেই সময় থেকে কিন্তু সৌদি আরব এবং কাতারের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব কাজ করছিল। বিষয়টাকে যদি আমরা উপমহাদেশের প্রেক্ষাপটে, যেমন ভারত এবং পাকিস্তানের মধ্যে যেমন একটা দ্বন্দ্ব কাজ করে বিভিন্ন বিষয়ে, সৌদি আরব এবং কাতারের মধ্যে ঐতিহাসিকভাবে এই দ্বন্দ্বগুলি বিরাজমান ছিল। এখন আমরা মধ্যপ্রাচ্যে যে কাতারের যে পররাষ্ট্র নীতি আমরা দেখে আসছি প্রথম থেকে, সেটা হচ্ছে যে সৌদি আরব যে ধরনের স্ট্যান্ড নিচ্ছে বিশ্ব রাজনীতিতে, সবসময় কাতার তার বিপরীতমুখী একটা অবস্থান তারা নেওয়ার চেষ্টা করেছে, এবং কাতার সবসময় বলে আসছে তাদের পররাষ্ট্র নীতি হচ্ছে স্বাধীন, তারা সৌদি আরবের দিকে তাকিয়ে কখনো পররাষ্ট্র নীতি তারা প্রণয়ন করবে না। এবং এর ফলে আমরা দেখি যেমন যে কিছুদিন আগে যেমন যে আরব স্প্রিং যেটা হলো, সেখানে সৌদি আরব যে পক্ষকে সমর্থন করেছে, যেমন ধরুন তিউনিশিয়াতে কাতার তার বিপরীত দিকে গিয়েছে, লিবিয়াতে একই অবস্থা ঘটেছে, এবং সর্বশেষ আমরা যেটা দেখলাম যে মিশরে যখন মুরসির বিরুদ্ধে যে
আরব স্প্রিং এ কিন্তু পূর্ণ সমর্থন দিয়েছে কাতার,
অপরদিকে সৌদি আরব কিন্তু মুরসিকে সমর্থন করেছে। এবং আন্তর্জাতিক ক্ষেত্র কাতারের যে পররাষ্ট্রনীতি, তারা কিন্তু একমুখী না হয়ে, তারা যেমন একই সাথে প্যালেস্টাইনে হামাসকে সমর্থন করে যাচ্ছে, একই সাথে কিন্তু কাতার একটি রাষ্ট্র যার সাথে আপনার ইসরায়েলের বিভিন্ন সময় কূটনৈতিক আদান প্রদান এবং বাণিজ্যিক আদান প্রদান হয়েছে, কাতার ভেনেজুয়েলার সাথে সম্পর্ক করেছে, কাতার ইরানের সাথে সম্পর্ক রেখেছে ভালো, কাতার এমনকি রাশিয়ার সাথে তার একটা ভালো সম্পর্ক। ফলে কাতারের যে পররাষ্ট্র নীতি এবং এটি সৌদি পররাষ্ট্র নীতির একেবারেই বিপরীত, এবং একটি চ্যালেঞ্জিং পররাষ্ট্র নীতি তারা সবসময় চালিয়ে আসছে। এর ফলে আজকে যে আমরা কূটনৈতিক যে সম্পর্কহীনতা দেখছি, এটি কিন্তু আজকেই প্রথম নয়। 2014 সালে একবার বিভিন্ন আরব রাষ্ট্র কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে, এবং প্রায় 9 মাস এই ছিন্ন অবস্থায় ছিল। ফলে আজকে যখন বলা হচ্ছে, বিশেষ করে কাতার যখন ইরানের সাথে তার যে ঘনিষ্ঠ সম্পর্ক এবং রাশিয়ার সাথে তার যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক তার ডেভেলপের চেষ্টা করছে, সেটা সৌদি আরব সহ অন্য রাষ্ট্রগুলি মনে করছে তাদের যে মধ্যপ্রাচ্যে যে আঞ্চলিক স্বার্থ সে স্বার্থের পরিপন্থী, এবং এই এই জন্যই তারা আজকে সন্ত্রাসবাদের অভিযোগ এনে কাতারের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় যেটা হচ্ছে, এই যে শক্তিগুলির কথা বলা হচ্ছে যে আইসিস, আল কায়দা বা তালেবান, এদেরকে কাতার এক ধরনের পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে, এই সমস্ত শক্তিগুলি কিন্তু সৌদি আরবও বিভিন্ন সময় পৃষ্ঠপোষকতা করে এসছে এবং এখনো করে যাচ্ছে, এবং সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন রিপোর্টে, উইকিলিক্সের রিপোর্টে, ব্রিটেনের রিপোর্টে কিন্তু জিনিসগুলি বেরিয়ে এসছে যে সৌদি আরব বিভিন্ন সময় এবং এখনো সেইটা ফান্ডিং করে যাচ্ছে, এবং তার যে পেট্রোডলার সে পেট্রোডলারের বিপুল একটা অংশ তারা ব্যয় করছে তাদের যে জঙ্গিবাদ সে জঙ্গিবাদের প্রচারণার ক্ষেত্রে। সুতরাং এইখানে আমি যেটা মূলত দেখছি যে কাতার এবং সৌদি আরবের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের ফলেই কিন্তু আজকে যে সমস্ত রাষ্ট্র সৌদি আরবের সাথে অধিকতর জোটবদ্ধ তারা সৌদি আরবের সিদ্ধান্তের সাথে একমত হয়ে আজকে কাতারের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। কিন্তু অপরদিকে আমরা কিন্তু দেখছি এক্ষেত্রে যে তুরস্ক, তুরস্ক সৌদি আরবের সাথে ভালো সম্পর্ক হওয়া সত্ত্বেও আজকে কাতারে তারা সেনাবাহিনী পাঠিয়েছে, সামরিক ঘাঁটি স্থাপন করছে এবং কাতারের পক্ষে অবস্থান নিয়েছে। ফলে সবকিছু মিলিয়ে আজকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি একটি জটিলতর থেকে জটিলতর দিকে যাচ্ছে।
আসলেই তাই, জটিল অবস্থার কথা আমি খানিক আগেই বলছিলাম। আমরা যাচ্ছি এখন পরবর্তী প্রশ্নকর্তার কাছে, ঢাকা থেকে আজমির হাসান। হ্যালো।
হ্যালো, আমি আজমির হাসান বলছি ঢাকা থেকে। আমরা দেখতে পাচ্ছি ক্রমেই কাতারের যে সংকটটি সেটা কিন্তু গভীর হচ্ছে, কেউ কেউ মধ্যস্থতার চেষ্টা করলেও তার কোনো দৃশ্যমান পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। তো এই পরিস্থিতিতে বিশ্বের একজন শান্তিপ্রিয় মানুষ হিসেবে আমার প্রশ্ন যে কাতার সংকটের সমাধান আসলে কিভাবে সম্ভব, এবং এই পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের যে রাজনীতি, মানে আরবের দেশগুলোর মধ্যে যে রাজনীতি চলছে সেটিতে কোনো বড় প্রভাব পড়বে কিনা। এবং আরো একটি কথা একটু জানার ইচ্ছা আছে, সেটি হচ্ছে যে এই পরিস্থিতির মধ্যে ইরানে আইএস আক্রমণ করেছে, তো আমরা কাতারের সাথে দেখেছি যে ইরানের সম্পর্ক ভালো, যেহেতু এইরকম একটা সম্পর্ক এর মধ্যে হঠাৎ করে একটা আইএস এর আক্রমণ, এটাকেও বিশেষজ্ঞরা কিভাবে দেখছেন এবং এটাতে কি ধরনের সংকেত আসলে আমরা পাচ্ছি?
জি জি, আপনাকে ধন্যবাদ। আমি এয়ার কমান্ডার ইশফাক ইলাহী চৌধুরীর কাছে যাচ্ছি।
জি, এই প্রশ্নের উত্তরের সঙ্গে আমি অমিয় চৌধুরীর ওই কথাগুলো কিছুটা আমি অমিল করছি। একই যে পোপের যে কখন উনি বলেছিলেন দিস সেঞ্চুরি ইজ ফর দ্য ক্রিশ্চিয়ান, সেটা আমি জানিও না, শুনিও না, এবং এটা ঠিক অ্যাকচুয়ালি ইসলামী মৌলবাদের পিছনে কারণ নয়, সেটা আমাদের ইসলামের ভিতরে যে একটা দীর্ঘমেয়াদী যে দ্বন্দ্ব চলছে তারই বহিঃপ্রকাশ। তবে আরেকটা জিনিস উনি বললেন, এত পার্সেন্ট ক্রিশ্চিয়ান, এত পার্সেন্ট সে, দিস ডাজ নট ম্যাটার এট অল। ওই যে 25 লক্ষ লোকের মধ্যে মাত্র 3 লক্ষ হচ্ছে কাতারি নাগরিক, বাকি সব কিন্তু ইমিগ্রেন্ট পপুলেশন। এই যে খ্রিস্টান আছে, ইয়ে আছে, এদের কোনো, এমনকি যে আমাদের প্রায় 2 লক্ষ বাংলাদেশি এবং 2 লক্ষ পাকিস্তানি, এদের কোনো নাগরিক অধিকার ওখানে নাই, এবং এই সাথেও নাই, তারা পাচেও নেই। এমনকি এই যে 3 লক্ষ কাতারি নাগরিক, তাদেরও কোনো, যে আমরা যে ঠিক যেভাবে একটা নাগরিক ভাবে যে পশ্চিমা যে ধারণা, এটা মধ্যপ্রাচ্যের এই সবগুলো দেশের কোথাও নাই। আসলে যে দ্বন্দ্বটা হচ্ছে সেটা শাসকদের মধ্যে দ্বন্দ্ব। মুহূর্তের
জন্য বলিনি যে এই যে 3 লক্ষ, যে 3 লক্ষ বললেন কেন, 3 মিলিয়ন,
3 লক্ষ জনসাধারণের মধ্যে,
ঠিক আছে,
আমি বলেছি যে এদের ভেতরে হিন্দু বুদ্ধিস্ট হচ্ছে
14%, আমরা কমোডের
বলিনি। আমার মূল এটাই হচ্ছে সৌদি আরবের সাথে ইরানের যে দ্বন্দ্ব, এবং বিশেষ করে ওরা যে সৌদি আরব যেটা চাচ্ছে একটা শিয়া সুন্নির একটা বিরাট বিভাজন, সেটারই একটা বহিঃপ্রকাশই কাতারের এই মাধ্যমে। এই আপনি উনি বললেন ওই ইউনাইটেড স্টেটস থেকে যে কাতারের যেরকম সম্পর্ক আছে ইসরায়েলের সাথে, তারও অনেক আগে থেকে তুরস্ক, দেখেন আজকে তুরস্ক বহু আগে থেকে ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে আসছে, তুরস্কের সাথে ইসরায়েলের ডিপ্লোম্যাটিক এবং মিলিটারি অ্যালায়েন্স বহুদিন থেকে, এই তুরস্ক আজকে কাতারে সৈন্য পাঠাচ্ছে, অথচ এই তুরস্কের ভিতর দিয়ে কিন্তু আইসিস এর সমস্ত আপনার অয়েল স্মাগলিং যেটা হয়েছে এবং যেসব বিদেশি যারা দিয়েছে আইসিস এ জয়েন করেছে সব কিন্তু তুরস্কের ভিতর দিয়ে হয়েছে। তো প্রত্যেকটা এই আরব রাষ্ট্র একটা ডুবিয়াস রোল, যে কে কার বিরুদ্ধে আর কে পক্ষে, এটা সাধারণের পক্ষে মানে বোঝা খুবই কঠিন। এই মুহূর্তে সৌদি আরবিয়া ইয়েমেনের সাথে একটা যুদ্ধে লিপ্ত, ইয়েমেনের নিরীহ হুতি পপুলেশনের উপরে তারা ক্লাস্টার বোম ফেলছে, একটা বিরাট ওয়ার ক্রাইম সেখানে ঘটে যাচ্ছে এবং সেই ক্লাস্টার বোমের সাপ্লাই গুলো কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসছে। আমি মনে করি যে এই সমস্ত কিছুর পিছনে ইন্ধন যোগাচ্ছে বৃহৎ শক্তিবর্গ এবং এই মেইন দাবার চাল হচ্ছে মানে সৌদি আরবের সাথে ইরানের যে একটা রাইভালরি এবং কাতার তার মধ্যে একটা দাবার গুটি, এবং যার এই ফল হবে কি আমাদের এই সমস্ত উপমহাদেশের যেসব ইকোনমির উপরে এটা একটা বিরাট ইম্প্যাক্ট করবে বলে আমার মনে হয়।
জি অধ্যাপক অমিয় চৌধুরী, খুব সংক্ষেপে, কারণ আমরা এখানে বিতর্ক করছি না, এক একটা দিক তুলে ধরছি, না এই যে প্রশ্ন এখন করলেন যে কাতার সংকটের সমাধান কিভাবে সম্ভব, এটা ছিল তার প্রথম প্রশ্ন।
ঘটনাটা হচ্ছে এই যে ধরুন কাতার হচ্ছে ছোট্ট একটা রাষ্ট্র এবং সেটা সৌদি আরবিয়ার পাশে, এবং সৌদি আরবিয়ার সঙ্গে আমেরিকার সম্পর্ক কখনো নষ্ট হয় না বা হচ্ছে না, তার কারণ শুনুন, গালফ কান্ট্রি মানে সৌদি আরবিয়াতে সৌদি আরব বলছে যে তিন হাজার কোটি ডলার তারা পারচেস করছে ওয়েপন্স আমেরিকা থেকে, এবং এবং ওদের $40 কোটি ইনভেস্টমেন্ট ইউএসএতে হচ্ছে আর কি সৌদি আরবের। সুতরাং সৌদি আরবের সঙ্গে আমেরিকার রিলেশনটা খারাপ হবে না, এবং আমেরিকা যেদিকে চলবে সৌদি আরব সেই মতোই চলবে, যদিও আমেরিকা মাস্ট টেক ইন টু অ্যাকাউন্ট দ্য সেন্টিমেন্টস অ্যান্ড দ্য পলিসিস অব দি সৌদি আরবিয়া। এই আর দ্বিতীয়ত হচ্ছে শুনুন যে ইরানের উপরে আইএসআই এর একটা আক্রমণ আসছে, এসছে, ঘনিয়ে এসছে বা ভবিষ্যতে আসবে, তার মূল কারণটা হচ্ছে কাতারের সঙ্গে ইরানের যে রিলেশন এটা খুব ঘনিষ্ঠ রিলেশন, কারণ পৃথিবীর দীর্ঘতম এবং সবচেয়ে বৃহৎ যেটা ন্যাচারাল গ্যাস ফিল্ড সেটা হচ্ছে ইরান এবং কাতারের দখলে, আচ্ছা কাতার সেটা কন্ট্রোল করছে। সুতরাং এই এইটা মাথায় রাখতে হবে, এবং শুধুমাত্র ওই ফরেন পলিসি এবং কতগুলো আইডিয়াসের দ্বারা মিডল ইস্টের পলিসিটা ডিটারমিন্ড হচ্ছে না, মিডল ইস্টের পলিসিটা সম্পূর্ণভাবে ডিটারমিন্ড হচ্ছে কতগুলো অর্থনৈতিক কারণের জন্য, এবং সেই অর্থনৈতিক কারণগুলো মোটামুটি তারা বিশেষ করে আমেরিকার যতটুকু স্বার্থ তারা এই ইসলামিক কান্ট্রিগুলো থেকে মানে মিডল ইস্টের ইসলামিক কান্ট্রিগুলো থেকে নিয়ে নিচ্ছে, আর আমেরিকার যে শক্তিটা এই মিডল ইস্টে প্রয়োজন সেইটাই আমেরিকা দিচ্ছে, এবং তার ফলে খুশি হয়ে যাচ্ছে ইসরায়েল। তার মানে অ্যাজ ইফ সমস্ত মিডল ইস্টটাকে কন্ট্রোল করতে যাচ্ছে এখন একদিকে ইসরায়েল এবং অপরদিকে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা।
একটা কথা জানতে বড্ড ইচ্ছে করে, কারণ হচ্ছে গিয়ে কাতারকে অভিযুক্ত করা হয়েছে যে আইসিস কিংবা আইএস যাই বলুন না কেন অন্যান্য সন্ত্রাসী সংগঠনের মধ্যে মতো আইসিস আইএস এর সঙ্গেও কাতারের যোগাযোগ আছে, আর কাতার যদি ইরানের বন্ধু হয় ইরানের ওপর আইএস আক্রমণ, এটা তো একটা অত্যন্ত জটিল ব্যাপার বলে মনে হচ্ছে।
না জটিল ব্যাপার শুনুন, আইএস 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 এই যে এই সমস্ত পৃথিবীর অধিকাংশ দেশে আক্রমণ করছে, এর আক্রমণের র্যাশনালটা হচ্ছে একমাত্র ওরা হচ্ছে অত্যন্ত জঙ্গিবাদী একটা সংগঠন।
না না সে তো বোঝা গেল,
বাংলাদেশে আমি আপনাকে বলি যদি ইসলামিক কান্ট্রি একটা মানে ইসলামটা ধর্ম, অথচ দেখুন সেখানেও আইএস গিয়ে একটা রেস্তোরাঁর ভেতরে 9 জনকে খুন করে দিল, যারা
না সেটা পরিষ্কার, সেটা পরিষ্কার আইএস করে দিচ্ছে। আইএস বেশিরভাগ ক্ষেত্রে ইসলামী দেশগুলোতে আক্রমণ করছে, কিন্তু আমি বলতে চাচ্ছিলাম
হোয়াট আই এম টেলিং এক্স্যাক্টলি লাইক দ্যাট,
যে কুয়েতে
ইসলাম,
জি
কারণ হচ্ছে তার একটা মাত্র কারণ হচ্ছে যে তোমরা ইসলামিক কান্ট্রিগুলো সম্পূর্ণভাবে মৌলবাদী হয়ে যাও, সম্পূর্ণভাবে মৌলবাদী যদি না হও তাহলে আমরা অ্যাটাক করব, অর্থাৎ তোদের একটা মাত্র লক্ষ্য,
এখানে অবশ্য আরেকটা ইস্যু আছে। আমি
অন্য যে দেশগুলো পার্টিকুলারলি মুসলিম কান্ট্রি যে দেশগুলোতে একটু লিবারালিজম যে একটু উদারতা যে সমস্ত দেশগুলোতে আছে বা যে সমস্ত সরকারের আছে তাদের উপরই আক্রমণটা সবচেয়ে বেশি করে করছে।
হ্যাঁ হ্যাঁ, আরেকটা ইস্যুর দিকে আমার মনে হয় সাইদ ইফতিকার আপনি যদি একটু আলোকপাত করেন, সেটা হলো শিয়া সুন্নি ইস্যুটা এবং ওয়াহাবিবাদের যে ব্যাপারটা সৌদি আরবকে আক্রান্ত করে রেখেছে আগাগোড়া, এই প্রসঙ্গটার দিকে যদি একটু নজর দেন এই এই প্রশ্নের আলোকে।
এছাড়া আমি একটা যোগ করছি, আপনি যে প্রশ্নটা তুলছিলেন যে ইরান এবং কাতারের যে সম্পর্কটা, যদিও কাতার একই সাথে আইসিসকে মদত দিয়ে যাচ্ছে, তো আমরা যদি মধ্যপ্রাচ্যের পলিটিক্যাল ডাইমেনশনটা দেখি, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা বিশ্বের অন্য অন্যান্য জায়গাতেও প্রযোজ্য। প্রত্যেকটা রাষ্ট্র, বিশেষ করে যেগুলো একটু পাওয়ারফুল রাষ্ট্র, তুরস্ক, সৌদি আরবিয়া, ইরান এবং সম্প্রতিকালে কাতার, তারা প্রত্যেকে যে তাদের যে জাতীয় যে স্বার্থ, সে জাতীয় স্বার্থ কীভাবে সার্ভ করতে হবে সেটি হচ্ছে তাদের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য, এবং সেই স্বার্থকে তারা সার্ভ করতে যে তারা যার সাথেই সম্পর্ক গড়ে তুলতে হবে সেদিকেই তারা যাচ্ছে। সেখানে কিন্তু আজকে যে প্রিন্সিপাল, কতগুলি মৌলিক নীতি, সেই জায়গাগুলি কিন্তু আজকে আমরা বিসর্জন দিচ্ছে। এবং এর ফলে আমরা দেখতে পাচ্ছি যেই কাতার একসাথে আইসিসের সঙ্গে যাদের যোগাযোগের অভিযোগ দীর্ঘকাল ধরে রয়েছে, এর আগেও তারা আলকায়দা এবং তালেবানকে প্যাট্রোনাইজ করে এসছে, সেই ইরান আজকে তার মধ্যপ্রাচ্যে তার এরিয়া অফ ইনফ্লুয়েন্সটা বাড়াবার জন্য কিন্তু আজকে কাতারের সাথে সম্পর্ক করতো, যেহেতু কাতারকে সে দেখছে সৌদি আরবের সাথে কাতারে একটা দ্বন্দ্ব, ফলে শত্রু শত্রু আমার বন্ধু এই নীতিতে বিশ্বাস করে ইরান কিন্তু আজকে তার সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কাতারের প্রতি। আমরা দেখেছি যে আজকে যে আপনার এম্বার্গোর ফলে, ডিপ্লোম্যাটিক রিলেশন না থাকবার ফলে কাতারের যে আপনার যে কাতার আপনার প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলো, খাদ্য সংকট, খাদ্য কিন্তু সেখানে উৎপাদন হয় না, তার প্রায় সমস্ত খাদ্য কিন্তু বাইরে থেকে আসে এবং তার একটা বিশাল অংশ কিন্তু সৌদি আরবের মধ্যে দিয়ে আসতো, ফলে এই করিডোরগুলি বন্ধ হয়ে যাওয়ার ফলে আজকে তাকে খাদ্যের জন্য নির্ভর করতে হচ্ছে ইরানের উপর, আজকে তুরস্কের উপর। ইরান এবং তুরস্ক কিন্তু আজকে কাতারে খাদ্য সরবরাহ করছে এবং এই রুটটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কাতার কিন্তু দুর্ভিক্ষের মুখোমুখি হবে, তাদের হাইড্রোকার্বনে তারা অত্যন্ত সমৃদ্ধশালী হওয়ার সত্ত্বেও। আর আপনি যে প্রশ্নটা করেছেন যে ওয়াহাবি যে বিষয়টা, আমরা দেখে আসছি সৌদি আরব তার যে ইসলামের যে নানা ব্যাখ্যা রয়েছে তার মধ্যে ওয়াহাবিবাদ একটা ব্যাখ্যা, সেই ব্যাখ্যার ইসলামকে বিশ্বে প্রচার করবার জন্য সৌদি আরব কিন্তু আমরা দেখেছি বিলিয়ন বিলিয়ন ডলার তারা ব্যয় করছে। অন্যদিকে ইরানকেও আজকে আমরা ইরানের ইসলামী বিপ্লবের ফল আমরা দেখছি যে শিয়া ইসলাম যেটা সেটার প্রচারের জন্য তারাও কিন্তু একটা চেষ্টা করে যাচ্ছে। এবং এই যে সৌদি আরব এবং ইরানের যে দ্বন্দ্ব সেটা কিন্তু ঐতিহাসিকভাবে হাজার বছরের দ্বন্দ্ব, এবং সেই দ্বন্দ্বের প্রেক্ষাপটে কিন্তু আজকে মধ্যপ্রাচ্যের যে নানা পলিটিক্যাল ডাইমেনশন, সৌদি আরব এবং ইরান ভার্সেস যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের আলোকেই কিন্তু নির্ধারিত হচ্ছে। এবং সেই দ্বন্দ্বে জয়লাভ করার জন্য কেউ কিন্তু কোন একটি স্ট্রং নীতি বা আদর্শের উপর কিন্তু দাঁড়িয়ে নেই, কি করে তার অপোনেন্টকে পরাজিত করতে হবে তা করবার জন্য যা করা দরকার দুটি শক্তি কিন্তু মধ্যপ্রাচ্যে করে যাচ্ছে।
হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ, এবং আমরা শ্রোতাদের জানিয়ে রাখি যে আপনারা এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে, প্রচারিত হচ্ছে আমাদের কল ইন শো হ্যালো ওয়াশিংটন। পরবর্তী প্রশ্ন করেছেন চট্টগ্রাম থেকে সালাউদ্দিন। হ্যালো
সালাউদ্দিন বলছি বাংলাদেশের চট্টগ্রাম থেকে। মধ্যপ্রাচ্যের দেশ কাতারের সাথে সম্প্রতি সৌদি আরব সহ চারটি আরব দেশের সম্পর্ক ছেদ করেছে। সম্প্রতি ট্রাম্পের উপস্থিতিতে মুসলিম বিশ্বের দেশগুলি সৌদি আরবের নেতৃত্বে একটি সন্ত্রাসবিরোধী সম্মেলন হয়ে গেল, এবং যতটুকু জানা যায় ওই সম্মেলনে ইরানের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার জন্য সৌদি আরব প্রস্তাব উত্থাপন করে, এবং কাতার সেক্ষেত্রে ভিন্ন মত পোষণ করার কারণে তার কদিন পরেই কাতারের ব্যাপারে সৌদি আরব সহ অন্য চারটি দেশ সহ অন্যান্যগুলো এই অবস্থান গ্রহণ করে, এবং এর প্রেক্ষিতে কাতার এক প্রকার অপর আকাশ এবং মাটি সব জায়গা থেকে অবরুদ্ধ হয়ে এসেছে। কিন্তু অবাক করার আরো বিষয় আছে, এক্ষেত্রে কাতারের পক্ষে অবস্থান নিয়েছে ইরান, কুয়েত ও তুরস্ক, এবং রাশিয়াও এমনকি তার সমর্থনে এগিয়ে আসছে। তো এই প্রতিকূল পরিস্থিতি এবং এই অবস্থায় আমার যে প্রশ্নটি করতে চাচ্ছিলাম যে ওই সন্ত্রাসবাদী বিরোধী সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন, এবং বর্তমান অবস্থায় যদি সৌদি আরব বাংলাদেশকেও কাতারের বিরোধী অবস্থানে অবস্থান নিতে বলেন সেক্ষেত্রে আমাদের কি করণীয় হতে পারে?
ধন্যবাদ আপনাকে। আমরা আরো একটি প্রশ্ন নিয়ে নিচ্ছি ঢাকা থেকে, নাসরিন সুলতানা। হ্যালো।
হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাসরিন সুলতানা, ফিচার এডিটর, দৈনিক নওরোজ, ঢাকা, বাংলাদেশ। আমার প্রশ্ন হলো, মুসলমানদের পবিত্র মসজিদ কাবাঘরে কাতারের নাগরিকদের প্রবেশে বাধা দেয়া হচ্ছে এমনটিও শোনা যাচ্ছে, কাতারের প্রতিও কি ইরানের মতো আচরণ করা হচ্ছে? বিপুল পরিমাণ অভিবাসী শ্রমিক কাতারে অবস্থান করছে, বিশ্ব পরিক্রমায় কাতারের বর্তমান বিরাজমান অবস্থায় বিশ্ব শ্রমবাজারে এক ধরনের বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে, এত কিছুর পরও ওয়াইসি নীরব ভূমিকা পালন করছে কেন?
ধন্যবাদ। আমরা নাসরিনের প্রশ্নের উত্তরের আগে বাংলাদেশ কীরকম অবস্থান গ্রহণ করতে পারে যদি কাতারের বিরুদ্ধে অবস্থান নিতে সৌদি আরব বলে, কমোডর ইশফাক ইলাহি চৌধুরী।
প্রথমেই বলি যে আমরা যখন এই সম্মেলনে যোগদান করেছিলেন আমাদের প্রধানমন্ত্রী, নিশ্চয়ই আমাদের সবারই একটা আশা ছিল যে বর্তমান বিশ্বে যে সন্ত্রাস বিরোধী যে সন্ত্রাসী যে কর্মকাণ্ড হচ্ছে, ধরুন আপনার আল কায়দা, আইএস এবং তালিবান, এগুলোকে কিভাবে মোকাবেলা করা যায়, সেই জন্য একটা লং টার্ম স্ট্র্যাটেজি হয়তো এখান থেকে বেরিয়ে আসবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে বক্তৃতা সেটা আমাদের জন্য একটা বিরাট, আমার মনে হয় একটা বিরাট আঘাত ছিল, যে যেখানে উনি ওদের নাম না করে বললেন যে ইরান এগুলোর মূল কেন্দ্রবিন্দু। অথচ আমরা জানি যে যখন বাগদাদের একদম উপকণ্ঠে আইএস পৌঁছে গিয়েছিল তখন এই ধ্বংস প্রায় ইরাকি বাহিনীকে সাহায্য করার জন্য কেবলমাত্র ইরানি প্রথম এগিয়ে আসে এবং অনেক ইরানি সৈন্য এবং এমনকি তাদের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা প্রাণ দিয়েছে এবং যার ফলে আজকে বাগদাদ থেকে তারা পুশ করে একদম মসুল পর্যন্ত চলে গেছে। এবং বর্তমান বলতে গেলে ইরাকে আইএস এর এখন বর্তমান অবস্থা প্রায় শূন্যের কাছাকাছি। তো এই যে যখন উনি ওইদিকে ইঙ্গিত করলেন, সঙ্গে সঙ্গে কিন্তু সৌদি আরবিয়া এবং অন্যান্য তারাও ওই একই সুরে গাইল যে ইরানের দিকে আমাদের দৃষ্টি। সুতরাং আমরা যারা পাকিস্তান, বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে যারা গিয়েছিল, আমাদের কিন্তু একটা আমার মনে হয় একটা কমপ্লিটলি সারপ্রাইজ আমাদের অবস্থান ছিল। এখন বাংলাদেশকে এখানে ডাকবে কিভাবে আমি জানি না, কিন্তু ইতিমধ্যে আমি একটা নিউজ দেখলাম যে পাকিস্তানকে বলা হয়েছে যে তোমরা করো, বলো, পরিষ্কার করে তোমাদের অবস্থান বলো। এবং আমি যতটুকু নিউজ জেনেছি পাকিস্তান বলেছে যে আমরা চাই এখানে কোনো পক্ষ না নিতে। আমার মনে হয় বাংলাদেশেরও উচিত হবে যে, এবং আমাদের এটাকে কেবলমাত্র আমরা যে যদি এই দ্বন্দ্ব সংকট নিরসনে যদি পজিটিভ কোনো রোল আমরা প্লে করতে পারি থ্রু ওআইসি অর এনি আদার ইন্টারন্যাশনাল এজেন্সি, তাহলে আমাদের যাওয়া উচিত হবে। আমাদের কোনোভাবেই এই আরবদের যে ভিতরে যে এই দ্বন্দ্ব এখানে আমাদের ঢুকে পড়া উচিত নয়। কারণ একদিকে সৌদি আরবে যেমন আমাদের সাথে অর্থনৈতিক একটা বিরাট ঝুঁকি রয়েছে, সেখানে একইভাবে কাতারেও আমাদের যে বললাম যে প্রায় 2 লক্ষ আমাদের শ্রমিক সেখানে আছেন এবং দে আর অলসো ভেরি ইম্পর্টেন্ট আমাদের ইকোনমির জন্য। তো যে কোনো সংঘাত সেখানে হলে কিন্তু বাংলাদেশের ইকোনমি খুবই এফেক্টেড হবে এবং আমরা চাইবো না যে দীর্ঘমেয়াদী কোনো এই ধরনের সংঘাতে বাংলাদেশ জড়িয়ে পড়ুক, আমাদের সেই অবস্থান এখন দায়।
নিশ্চয়ই। চট করে সাইদ ইফতিকার আহমেদ একটু বলবেন যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কি হতে পারে।
বাংলাদেশের পররাষ্ট্রনীতি যেটা হওয়া উচিত, আমি যেটা দেখলাম একটা আপডেট দিতে চাচ্ছি, যে আপনি যখন বলছেন যে মালদ্বীপও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে, মালদ্বীপের পরে দেখলাম মৌরিতানিয়া এবং সেনেগালও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে কাতারের সাথে। এটি সহজে অনুমেয় যে সৌদি আরবের চাপে কিন্তু মালদ্বীপের মতো রাষ্ট্র, যে একটি ক্ষুদ্র রাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে অনেক দূরে, তাকে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হয়েছে, বা মৌরিতানিয়া বা সেনেগালকে। আমরাও কিন্তু এ ধরনের চাপ যে কোনো সময় পেতে পারি। এই ক্ষেত্রে বাংলাদেশের জন্য একটি কঠিন সমস্যা হয়ে দাঁড়াবে, যেহেতু সৌদি আরবে আমাদের 10 লক্ষের উপর বোধ হয় শ্রমশক্তি রয়েছে, কাতারও রয়েছে। সেই ক্ষেত্রে বাংলাদেশকে কমান্ডার ইশফাক ইলাহি চৌধুরী যেভাবে বললেন, কোন একটি পক্ষে যাওয়া অত্যন্ত ভুল হবে এবং এখানে বাংলাদেশ স্পষ্ট করে বলতে হবে যে মধ্যপ্রাচ্যের সংকটে বাংলাদেশে আমরা জড়াবো না, এবং এই ক্ষেত্রে আমরা যদি কোনো রকম মধ্যস্থতা করতে পারি আমরা অত্যন্ত খুশি হবো। এ ধরনের একটি অবস্থানে নেওয়া উচিত, কোনো অবস্থাতেই বাংলাদেশকে সৌদি আরব বা কাতার বা কোনো একটি পক্ষে যাওয়াটা বাংলাদেশের পররাষ্ট্রনীতির জন্য শুধু মঙ্গলজনক নয়, আমাদের পররাষ্ট্রনীতির যে মৌল নীতিমালার উপর প্রতিষ্ঠিত সে মৌল নীতিমালারও পরিপন্থী হবে যদি বাংলাদেশ কোনো একটি পক্ষে অবস্থান নেয়।
জি, নাসরিন সুলতানের একটা প্রশ্ন ছিল যে ওআইসি কি ভূমিকা পালন করতে পারে। অধ্যাপক অমিয় চৌধুরী, তার প্রশ্ন ছিল যে ওআইসি, অর্গানাইজেশন ফর ইসলামিক কাউন্সিল যেটা,
এইটি হচ্ছে মূল কথা যেটা বললেন আপনার সৈয়দ সাহেব বললেন, উনি প্রথম থেকে থিওরিটিক্যালি বলছেন যে ফরেন পলিসি কিভাবে ডিটারমিন্ড হয়। ন্যাশনাল ইন্টারেস্ট ছাড়া তো ফরেন পলিসি ডিটারমিনেশন হয় না, এক যদি জোর জবর কেউ না করে। সুতরাং বাংলাদেশ এই কথাটা একটু বলে নি, তারপর বলছে বাংলাদেশ সৌদি আরব যদি চাপ দেয় বাংলাদেশের ওপরে, তাহলে বাংলাদেশ কি কাতারের সঙ্গে সম্পর্ক ছেদ করবে? এটা সম্ভব না, বহু দূরের দেশ এবং বাংলাদেশের কতগুলো নিজেদের সম্পূর্ণ কতগুলো জাতীয় স্বার্থ রয়েছে এবং সেই স্বার্থের সবচেয়ে বড় স্বার্থ হচ্ছে অর্থনৈতিক স্বার্থ।
অর্থনৈতিক স্বার্থ কাতার থেকেও কিছুটা সার্ভ হচ্ছে এবং সৌদি আরব থেকে অনেক বেশি পরিমাণে হচ্ছে।
সে কথাই বললেন সাঈদ ইফতেখার,
দুটোর ভেতরে একটা ব্যালেন্স বাংলাদেশ তৈরি করতে চেষ্টা করবে, কাউকেই সম্পূর্ণভাবে সমর্থন না।
হ্যাঁ সেটাই বলেছেন।
যে প্রশ্নটা আপনি বললেন এইটি হচ্ছে আসল কথা, যে অর্গানাইজেশন অফ ইসলামিক স্টেটস যেটা যার কথা বললো ছেলেটি, সেটা হচ্ছে এইটাই ঠিক যে শুনুন, এক জায়গার গোলমাল, আন্তর্জাতিক গোলমাল যেখানে হচ্ছে অনেকগুলো দেশকে নিয়ে, সেখানে কোনো ইজি বা অত্যন্ত একটা সমাধান চট করে বার করে দেওয়া সম্ভব না, হয় না। তা যদি হতো তাহলে ওই 50 বছর ধরে, 60 বছর ধরে, 100 বছর ধরে যে সম্পর্ক চলছে সে সম্পর্ক উন্নতি হতো। এখন এই যে ইসলামিক কান্ট্রিজ যেগুলো আছে, এরা সবাই ইসলামিক কান্ট্রি, কিন্তু এদের যে অর্গানাইজেশন আছে, এই অর্গানাইজেশন যদি বসতে পারে এবং এদের যদি কোনো বৃহৎ শক্তি পৃথিবীর বসাতে পারে পারস্পরিকভাবে, বসাতে চাইবে না তারাও, কারণ তাদেরও ইন্টারেস্ট আছে যে ক্ষেত্রে লড়ালড়ি হয়ে যাক, আমরা আমাদের স্বার্থটা বৃদ্ধি করে নিই। কিন্তু এইটা যদি সত্যি সম্ভব হয় যে এই কান্ট্রিজগুলো যে অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশন যদি শক্তিশালী হয়ে ওঠে এবং তারা যদি পারস্পরিক ডিটারমিন্ড হয় যে আমরা পরস্পর বসে এই যে দেশগুলো, প্রত্যেকটা দেশের সঙ্গে প্রত্যেকটা দেশের এই যে লড়ালড়ি, এর ফলে সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সামগ্রিকভাবে সমস্ত ইসলামিক ওয়ার্ল্ডটা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, অতএব এসো আমরা আমাদের সমাধানটা করতে চেষ্টা করি। এটা আদর্শ বলে মনে হতে পারে, কিন্তু এই ছাড়া এই মুহূর্তে এছাড়া আর কিছু বলা যাবে না।
আমাদের হাতে সময় খুবই কম। এই মুহূর্তে কলকাতা থেকে প্রশ্ন করেছেন পল্লব মুখোপাধ্যায়। হ্যালো,
হ্যাঁ নমস্কার, আমি ভারতবর্ষের কলকাতা থেকে পল্লব মুখোপাধ্যায় বলছি। উভয় সংকট বলে একটা কথা খুব প্রচলিত, কাতারের বিরুদ্ধে লাগাতার অভিযোগ সন্ত্রাসবাদ, রাষ্ট্রিক মদদদানের, যা কোনো মতেই কাম্য নয়, বরং এই সিদ্ধান্ত বিশ্ব শান্তির সপক্ষে এক দৃঢ় পদক্ষেপ। কিন্তু এই পদক্ষেপের সরাসরি প্রভাব আর্থসামাজিক ও সামরিক ক্ষেত্রে কি বিপুল হয়ে উঠবে তার হিসাব নিকাশ করে মার্কিন সেনাবাহিনী কাতারের ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি, কারণ সিরিয়া ও ইরাকে সৈন্যবাহিনী পাঠাতে কাতারের বন্দর কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে ঘোলা জলে মাছ ধরতে সৌদি আরবের সঙ্গে বৈরিতাকে মাথায় রেখে ইরান কাতারের কূটনৈতিক সংকটে সক্ষতার হাত বাড়িয়ে সারা বিশ্বকে কোন বার্তা দিতে চায়? রাষ্ট্রীয় মদতে আন্তর্রাষ্ট্রীয় সন্ত্রাসী কি ইরানের একমাত্র কাম্য? ধন্যবাদ।
আন্তঃরাষ্ট্রীয় সন্ত্রাসী কি ইরানের একমাত্র কাম্য, এই প্রশ্নটি হচ্ছে মুখ্য প্রশ্ন পল্লব মুখোপাধ্যায়ের। অধ্যাপক অমিয় চৌধুরী, আপনি বলুন যে ইরান কি, ইরানকে সন্ত্রাসের কোন জায়গায় রাখতে চান?
না না, ইরান একটা দেশ, দেশটা একটা একটা ট্রানজিশনের ভেতর দিয়ে এসছে এবং ইরান বিভিন্ন দিক থেকে অর্থনৈতিকভাবে যথেষ্ট পরিমাণে সমৃদ্ধ একটা দেশ এবং সেই দেশের সঙ্গে এখন কাতারের সম্পর্কটা ভালো। আগেই বলা হয়েছে যে পৃথিবীর সবচেয়ে বড় গ্যাস ফিল্ড যেটা, সেটা তাদের অধীন। সুতরাং ইরান কখনো এই ধরনের মৌলবাদী সংগঠনকে বা মৌলবাদকে সমর্থন করবে বলে আমার মনে হয় না। তা যদি হতো, যেমন ধরুন এমনি ইরান মোস্টলি শিয়া মুসলিম প্রধান, সাদ্দাম হোসেনের সঙ্গে 8 বছর ধরে যুদ্ধ করেছিল, সে যুদ্ধ করেছিল শিয়া সুন্নি লড়াইটা হয়েছিল আর কি, এবং বিশেষত সোভিয়েত রাশিয়া তখন ইরাককে প্রচণ্ডভাবে সমর্থন করে যাচ্ছিল। সেটা দীর্ঘদিন পরে কিন্তু এটা সাদ্দাম হোসেন বুঝতে পেরেছেন যে ইরাক ইরানের বিরুদ্ধে জয়যাত্রা করতে পারেননি। সুতরাং ইরান একটা শক্তিশালী দেশ অর্থনৈতিক দিক থেকে, এবং ইরান মিডল ইস্টের অর্থাৎ ওয়েস্টার্ন এশিয়ার সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ দেশ, এবং এই দেশের পক্ষে আমার মনে হয় না যে ওই নিজের রাষ্ট্রের ফায়দা তোলবার জন্যে অন্য দেশগুলোর সঙ্গে লড়ালড়ি করে
যদিও আপনার পশ্চিমা স্ট্যান্ডার্ডে হয়তো অনেক বেশি রেস্ট্রিক্টেড, কিন্তু আপনি দেখেন একটা রাষ্ট্রপতি নির্বাচন একের পর এক হচ্ছে, আপনার পার্লামেন্ট ইজ ওয়ার্কিং, এবং একজন রাষ্ট্রপতি যিনি তাদের মূলতন্ত্রের থেকে সমর্থন পাচ্ছিলেন না, তা সত্ত্বেও জনগণের তারা নির্বাচিত, সেই দেশের সাথে একটা বৈরিতাকার যেখানে কোনো রাজনৈতিক দলই করা নিষিদ্ধ, যেখানে কোনো রাজনৈতিক অভিমত আপনার থাকলে তাকে আপনাকে জেলে অথবা আপনার মৃত্যুদণ্ড আপনি পেতে পারেন, সেই দেশ
আপনি বলছে যে এই দেশটা ইরান আপনার সন্ত্রাসের মূল কেন্দ্র, অথচ এই মুহূর্তে যেটা যে মানবতার বিরুদ্ধে যে যুদ্ধ চলছে দক্ষিণ ইয়েমেনে, বাকি আপনার সৌদি বাহিনী যেখানে অপারেশন করছে সেটা নিয়ে কিন্তু বিশ্ব বিবেক বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র তো কিছু বলছেই না, বরঞ্চ সেখানে সর্বশেষ যে সাপ্লাই দিয়েছে ক্লাস্টার ওয়েপন, যেটা আমি বলেছি ক্লাস্টার বোমা, যেগুলো একদম শুধু মানে বহু দেশে এগুলো চট করে নিষিদ্ধ চট করে মনে হয় এই বিগ পাওয়ারদের এখন চিন্তা করা উচিত যে তারা
সবগুলো রাষ্ট্র কিন্তু যাদের ক্ষমতা আছে তাদের রাষ্ট্রীয় সীমানার বাইরে কোন না কোন সন্ত্রাসবাদী গোষ্ঠী কোন না কোন পৃষ্ঠপোষকতা করেছে এবং সেই ধারাটা অব্যাহত আছে, এর মধ্যে কিন্তু আজকে মধ্যপ্রাচ্যের জটিল রাজনীতির ডাইমেনশনটা নির্ধারিত হচ্ছে।
ধন্যবাদ এয়ার কমোডর ইশফাক এলাহী চৌধুরী, অধ্যাপক অমিয় চৌধুরী, ডক্টর সাঈদ ইফতেকার আহমেদ, আপনাদের ধন্যবাদ। এবং হ্যালো ওয়াশিংটনের আজকের সংকলন এখানেই বন্ধ করছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
এবারে সংক্ষিপ্ত সংবাদ পড়ছেন শেগুফতা নাসরিন কুইন।
শুরুতেই ঢাকা সংবাদদাতার রিপোর্ট। নিউ ইয়র্কে গ্রেপ্তার বাংলাদেশি কূটনীতিক মোহাম্মদ শাহিদুল ইসলাম জামিনে মুক্তি পেয়েছেন, তবে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে যুক্তরাষ্ট্রেই থাকতে হবে। ঢাকা থেকে সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
$50,000 বন্ড দিয়ে মঙ্গলবার সন্ধ্যায় তিনি জামিনে মুক্তি পান। বাংলাদেশ মনে করে ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করে শাহিদুলকে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাষ্ট্র বলেছে বিষয়টি আদালত এবং নিউ ইয়র্ক পুলিশে। এরই জের ধরে মঙ্গলবার দুপুরে ঢাকাস্থ মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স জোয়েল রিফম্যানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে প্রতিবাদ জানানো হয়। বলা হয় 13 মাস আগে যে লোকটি পলাতক তার কথায় একজন কূটনীতিককে গ্রেপ্তার করা যায় না। রাজনৈতিক নিয়োগপ্রাপ্ত হওয়ায় শাহিদুল ভিয়েনা কনভেনশনের কোন সুবিধা পাননি, সরাসরি তাকে গ্রেপ্তার করা হয়। আগামী 28 জুন ফের তাকে কুইন্স আদালতে হাজির হতে হবে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে সন্দেহভাজন বন্দুকধারী রিপাবলিকান কংগ্রেসম্যান স্কেলিসকে ও অন্যান্যদের গুলি করেছিল সে মারা গেছে। আইন বলবৎকারী অফিসারদের সঙ্গে গুলি চালানোর সময় সে আহত হয় এবং পরে মারা যায়। প্রেসিডেন্ট হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ওই কথা বলেন। যে গুলি চালায় তাকে শনাক্ত করা হয়, তার নাম জেমস টি হজকিনসন ও তার বয়স ছিল 66 বছর। কংগ্রেসম্যান স্টিভেন স্কেলিস বুধবার ভার্জিনিয়া রাজ্যের আলেকজান্ড্রিয়ায় গুলির আঘাতে আহত হন। কংগ্রেসম্যান স্কেলিস এখন ভালো আছেন। কংগ্রেসের রিপাবলিকান সদস্যরা বার্ষিক বেসবল খেলার প্রতিযোগিতার জন্য প্র্যাকটিস করছিলেন যখন এক বন্দুকধারী গুলি চালায়। যুক্তরাজ্যের পশ্চিম লন্ডনের অ্যাপার্টমেন্ট ভবন গ্রেনফেল টাওয়ারে আগুন লেগে বেশ কয়েকজন নিহত ও অসংখ্য মানুষ আহত হয়েছে। পুলিশ সূত্রে বলা হয় অন্তত 12 জন নিহত হয়। অনেকে ভবনে আটকা পড়েছে বলেও শোনা গেছে। ওই ভবনের অগ্নি ব্যবস্থা নিরাপদ ছিল কিনা সে বিষয়েও এখন প্রশ্ন উঠেছে। টাওয়ারের আশেপাশের লোকজন জানান আগুন লাগার পরপরই তারা মানুষের চিৎকার শুনতে পান। অনেকে ভবনের ভেতর থেকে ফ্ল্যাশ লাইট ও সেল ফোনে উদ্ধারের জন্য অন্যদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। ভবনে প্রায় 500 লোক বসবাস করেন। যুক্তরাষ্ট্র কংগ্রেসের ডেমোক্র্যাটিক আইন প্রণেতারা কেন্দ্রীয় আদালতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন যে তিনি তার বিভিন্ন ব্যবসার মাধ্যমে বিদেশিদের অর্থ নিচ্ছেন এবং তা যুক্তরাষ্ট্রের সংবিধান লঙ্ঘন করে। উত্তর কোরিয়ার জেলে 17 মাস বন্দী থাকার পর যুক্তরাষ্ট্রে ফিরে এসেছে 22 বছর বয়সী কলেজ শিক্ষার্থী অটো ওয়ার্মবিয়ার। তিনি এখন কোমায় আছেন। ইসলামিক স্টেট জঙ্গিরা আফগানিস্তানের তোরাবোরা অঞ্চলের অংশবিশেষ দখল করে নিয়েছে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন মার্টিন কার্সিয়াস। আমি তাহিরা কিবরিয়া আপনাদের সবাইকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.